বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 30 জুন, 16 আষাঢ় এবং ফার্সি 9 তীর। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্ট ওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে আমিরাতে ইসরায়েলি দূতাবাস উদ্বোধন এবং আকাশপথ ব্যবহারে সৌদি আরবের অনুমতি নিয়ে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা।
দখলদার ইহুদিবাদী ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ের লাপিদ দুদিনের রাষ্ট্রীয় সফরে সংযুক্ত আরব আমিরাতে গেছেন। এই সফরকালে তিনি আবুধাবিতে ইসরায়েলি দূতাবাস এবং দুবাইয়ে কনস্যুলেট ভবন উদ্বোধন করেছেন।
এছাড়া বাংলাদেশে কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রেখে নতুন অর্থ বছরের বাজেট পাস এবং এ সম্পর্কে বিশ্লেষক প্রতিক্রিয়া সহ ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আজ রয়েছে কোরআনের আলো। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ৬ সাবেক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে বৈঠক করলেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট রাইসি, চাইলেন সবার সহযোগিতা। ফিলিস্তিনের দুই প্রধান প্রতিরোধ সংগঠনের নেতার মধ্যে বৈঠক, লেবাননের পর ইরান ও তুরস্ক সফর করবেন হানিয়া। আগামীকাল থেকে বাংলাদেশে শুরু হচ্ছে 7 দিনের কঠোর বিধিনিষেধ, করোনাক্রান্ত শনাক্তের নতুন সর্বোচ্চ রেকর্ড। এবং ভারতে আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল, বাংলার বিরুদ্ধে দুর্নাম ছড়ানোর অভিযোগ মমতার। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন। ৬ সাবেক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে বৈঠক করেছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি। ৬ সাবেক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে বৈঠকের পর তিনি আজ সাংবাদিকদের বলেছেন, অত্যন্ত ভালো বৈঠক হয়েছে, ইরানে এখন বন্ধুত্ব, সহযোগিতা ও সহমর্মিতার যুগ শুরু হয়েছে। ৬ প্রেসিডেন্ট প্রার্থীর প্রত্যেকেই সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানান রাইসি। তিনি আরও বলেছেন, প্রত্যেকেই দেশ, ইসলামী বিপ্লব, বিদ্যমান সমস্যাবলী এবং সাধারণ মানুষের উদ্বেগ উৎকণ্ঠার বিষয় নিয়ে ভাবেন। সবাইকে সঙ্গে নিয়ে দেশের বিদ্যমান সমস্যার সমাধান করা হবে বলে উল্লেখ করেন ইব্রাহিম রাইসি। ইরান নির্বাচনের পর সৈয়দ ইব্রাহিম রাইসিকে অভিনন্দন জানান তার 6 প্রতিদ্বন্দ্বী প্রার্থী। ইসলামী প্রজাতন্ত্র ইরানের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্তভাবে মনোনীত 7 প্রার্থী হন মোট 7 প্রার্থী। তারা হলেন সৈয়দ ইব্রাহিম রাইসি, মোহসেন রেজাই, মোহসেন মেহের আলিজাদে, সাঈদ জালিলি, আলী রেজা জাকানি, আব্দুল নাসের হেম্মাতি ও সৈয়দ আমির হোসেন কাজীজাদে হাশেমি। এরপর নির্বাচনের আগ মুহূর্তে 3 প্রার্থী সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এর ফলে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় 4 প্রার্থীর মধ্যে। 6 জাতি গোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে আমেরিকা তেহরানের ওপর যেসব অন্যায় এবং বর্বরোচিত নিষেধাজ্ঞা দিয়েছে তা অর্থনৈতিক সন্ত্রাসবাদের সমতুল্য বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
প্রেসিডেন্ট রুহানি আজ মন্ত্রিসভার বৈঠকে বলেন, গত 3 বছর ধরে ইরানি জনগণ আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদ মোকাবেলা করে আসছে। তিনি আরও বলেন, মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান বিরোধী যেসব পদক্ষেপ নিয়েছেন তা যুদ্ধের চেয়েও বড়, এমনকি তা সরাসরি ইরানের সাধারণ জনগণ এবং রোগীদের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ। পরমাণু সমঝোতায় আমেরিকার নতুন প্রশাসনের ফিরে আসার গুরুত্ব প্রসঙ্গে প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরানি জনগণ এ বিষয়ে ওয়াশিংটনের দ্রুত পদক্ষেপ কামনা করছে। কাস্পিয়ান সাগরে নৌযান শনাক্তের অভিযান সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছে ইরানের ইয়াসির ও আবাবিল ড্রোন। ইরানের নৌবাহিনী আজ কাস্পিয়ান সাগরে মহড়া চালিয়েছে। এরই অংশ হিসেবে এসব ড্রোন প্রতিপক্ষের নৌযান শনাক্তকরণ অভিযান চালিয়েছে। চলমান মহড়ার নাম দেওয়া হয়েছে কাস্পিয়ান সাগরের টেকসই নিরাপত্তা 2021। ইরানের ইয়াসির ও আবাবিল ড্রোন বিভিন্ন নৌযানের অবস্থান শনাক্ত করে সঙ্গে সঙ্গে সেগুলোর ছবি ও অবস্থানগুলোর সুনির্দিষ্ট তথ্য কন্ট্রোল রুমে পাঠিয়েছে, যা ছিল অত্যন্ত সন্তোষজনক। এই মহড়ায় বিভিন্ন ধরনের ড্রোন ছাড়াও বিমান, হেলিকপ্টার, ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার এবং উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ব্যবহার করা হচ্ছে। কাস্পিয়ান সাগরের 7,700 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই মহড়া চালিয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া আজ ফিলিস্তিনের আরেক প্রতিরোধ সংগঠন ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখালার সঙ্গে বৈঠক করেছেন। লেবাননের রাজধানী বৈরুতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। গাজা যুদ্ধ এবং সৌর্ড অব কুচ অভিযান থেকে যা কিছু অর্জিত হয়েছে তা সঠিক উপায়ে কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন উভয় নেতা। একই সঙ্গে তারা মসজিদুল আকসা ও প্রতিরোধ আন্দোলনকে কেন্দ্র করে ফিলিস্তিনিদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছেন। হানিয়া ও আন নাখালা বলেছেন, ফিলিস্তিনিদেরকে ঐক্যের নীতিতে অটল থেকে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এর আগে গতকাল লেবাননের হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহর সঙ্গেও বৈঠক করেন হামাস নেতা ইসমাইল হানিয়া। ইসমাইল হানিয়া লেবানন সফর শেষে ইরান ও তুরস্ক সফর করবেন। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালানোর কয়েক সপ্তাহের মাথায় সংযুক্ত আরব আমিরাতে দূতাবাস খোলার সুযোগ পেল ইহুদিবাদী ইসরায়েল। নয়া ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর ল্যাপিড মঙ্গলবার প্রথমবারের মতো কোনো ইহুদিবাদী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে ওই দূতাবাস উদ্বোধন করেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে 2020 সালে ইহুদিবাদী ইসরায়েলকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় সংযুক্ত আরব আমিরাত। এরপর চলতি বছরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইতে ইহুদিবাদী ইসরায়েলের দূতাবাসের কার্যক্রম শুরু হয়। একই সঙ্গে দুবাই শহরেও কনস্যুলেট স্থাপন করে তেল আবিব। এ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন শুনতে পাবেন দৃষ্টিপাত অনুষ্ঠানে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়ে 25 এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামীকাল বৃহস্পতিবার সকাল 6টা থেকে 7 জুলাই মধ্যরাত পর্যন্ত বাংলাদেশে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এদিকে করোনায় শনাক্তের সর্বোচ্চ রেকর্ড হয়েছে আজ। টানা 4 দিন মৃত্যুর সংখ্যা 100-এর উপরে। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশে এবার করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি হয়েছে। আজ সকাল 8টায় সমাপ্ত গত 24 ঘন্টায় দেশে 8,822 জনের দেহে করোনা সংক্রমণ শনাক্তের মাধ্যমে এই নতুন রেকর্ড সৃষ্টি হলো। এ সময় শনাক্তের হার পাওয়া গেছে 25.13%। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও 115 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 14,503 জনে। দেশে টানা 4 দিন মৃত্যুর সংখ্যা 100-এর ওপরে থাকছে। এ অবস্থায় করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে আগামীকাল বৃহস্পতিবার 1 জুলাই সকাল 6টা থেকে 7 জুলাই মধ্যরাত পর্যন্ত সারা দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিধিনিষেধ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানিয়ে আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে গত শনিবার সন্ধ্যায় সরকারের উচ্চ পর্যায়ের সভায় এ প্রসঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন চলাচল করতে পারবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবে না। তবে সংবাদ মাধ্যম লকডাউনের আওতার বাইরে থাকবে। এ সময় কাঁচাবাজার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকবে। এ সময় সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে। কার্ডের মাধ্যমে লেনদেন, ইন্টারনেট ব্যাংকিং সেবা এবং এটিএম বুথ সার্বক্ষণিক চালু থাকবে। নতুন সময়সূচি অনুযায়ী সকাল 10টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। ভারতে প্রাণঘাতী করোনার সংক্রমণের সম্ভাব্য তৃতীয় ঢেউয়ের হুমকি এবং ডেল্টা ভ্যারিয়েন্ট বৃদ্ধি পাওয়ার মধ্যে আন্তর্জাতিক যাত্রীবাহী বিমানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বাড়িয়ে 31 জুলাই পর্যন্ত করা হয়েছে। ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন বা DGCA আগামী 31 জুলাই পর্যন্ত আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। এর আগে করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের কারণে DGCA আন্তর্জাতিক ফ্লাইটে আরোপিত নিষেধাজ্ঞা 30 জুন পর্যন্ত বাড়িয়েছিল। তবে উপযুক্ত কর্তৃপক্ষ কেবলমাত্র নির্বাচিত রুটে আন্তর্জাতিক নির্ধারিত ফ্লাইট পরিচালনা করতে অনুমতি দিতে পারে। আন্তর্জাতিক বিমানের নিষেধাজ্ঞার সিদ্ধান্তের কোনো প্রভাব কার্গো বিমানের ওপর পড়বে না। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি বাংলার বদনাম করার জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। ভুয়ো ভ্যাকসিন ক্যাম্পকে ইস্যু করে এই ষড়যন্ত্র চলছে বলে তিনি জানান। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি বাংলার বদনাম করার জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার কসবা এলাকায় সম্প্রতি ভুয়ো ভ্যাকসিন ক্যাম্পকে কেন্দ্র করে তিনি আজ বুধবার রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ফেক ক্যাম্পের বিষয়টি একটি বিচ্ছিন্ন ঘটনা, রাজ্য সরকার কোনোভাবেই ওই ঘটনার সঙ্গে জড়িত নয়। বিজেপি শাসিত উত্তরপ্রদেশে করোনায় মানুষজনের মৃত্যু, গঙ্গা নদীতে লাশ ভেসে আসা ইত্যাদি ইস্যুতে বিজেপির সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে প্রয়োজনীয় কোভিড ভ্যাকসিন দিচ্ছে না বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
বলছিলেন আমাদের প্রতিনিধি, চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় মার্কিন যুক্তরাষ্ট্র সহ পাশ্চাত্যের দেশগুলো ইসলামাবাদের উপর চাপ দিচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, যত চাপই আসুক চাপের কাছে নতি স্বীকার করবে না পাকিস্তান। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক বা CGTN-কে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, চীনের সঙ্গে পাকিস্তানের 70 বছরের বেশি সময় ধরে বিশেষ ও পরীক্ষিত বন্ধুত্ব রয়েছে, কোনো চাপের মুখে বিশেষ এই সম্পর্কে পরিবর্তন আসবে না। ইমরান খান বলেন, আমেরিকা সহ পাশ্চাত্যের দেশগুলোর পক্ষ থেকে এমন চাপ অনৈতিক, আমরা কেন এক পক্ষের হয়ে অবস্থান নেব, সবার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক থাকবে, তাই চীনের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটাতে পাকিস্তানের উপর যতই চাপ আসুক না কেন বাস্তবে এমন কিছু ঘটবে না। প্রতিবেশী ভারতের সঙ্গে সংঘাতের সময়ও চীন পরীক্ষিত বন্ধু হিসেবে সবসময় পাকিস্তানের পাশে ছিল বলে মন্তব্য করেন ইমরান খান। আফগানিস্তানে প্রায় 20 বছর মোতায়েন থাকার পর সর্বশেষ জার্মান সেনাকে দেশটি থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। জার্মান প্রতিরক্ষা মন্ত্রী অ্যানেগ্রেট ক্র্যাম্প এক টুইটার বার্তায় বলেছেন, গতকাল বিকেলে সর্বশেষ জার্মান সেনা নিরাপদে আফগানিস্তান ত্যাগ করেছে। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী গত এপ্রিলে আফগানিস্তান থেকে অন্তত 7,000 সেনা প্রত্যাহারের সম্মত হয়। এ সময় আফগানিস্তানে জার্মানির মোট 1,100 সেনা মোতায়েন ছিল, যাদের শেষ দলকে মঙ্গলবার সরিয়ে নেওয়া হয়। দেশটিতে গত প্রায় 20 বছরে জার্মানির 59 সেনা নিহত হয়। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইহুদিবাদী ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ের লাপিদ দুদিনের রাষ্ট্রীয় সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে আবুধাবিতে ইসরায়েলি দূতাবাস এবং দুবাইয়ে কনসুলেট ভবন উদ্বোধন করেছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হুসাইন।
দখলদার ইহুদিবাদী ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ের লাপিদ দুদিনের রাষ্ট্রীয় সফরে সংযুক্ত আরব আমিরাতে গেছেন। এই সফরকালে তিনি আবুধাবিতে ইসরায়েলি দূতাবাস এবং দুবাইয়ে কনসুলেট ভবন উদ্বোধন করেছেন। পর্যবেক্ষকরা ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফরকে কয়েকটি দিক থেকে মূল্যায়ন করেছেন। প্রথমত, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 2020 সালের মার্চে আমিরাত ও দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়ে চুক্তি সইয়ের পর ইসরায়েলের কর্মকর্তার এটাই প্রথম আনুষ্ঠানিক আমিরাত সফর। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, ইয়ের লাপিদকে বহনকারী বিমানটি সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাতে গেছে। এ থেকে বোঝা যায়, দখলদার ইসরায়েলের সঙ্গে অন্য আরব দেশগুলোর সম্পর্ক প্রতিষ্ঠার উদ্যোগের প্রতি রিয়াদের পূর্ণ সমর্থন রয়েছে, কেননা সৌদি আরবও ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে খুবই আগ্রহী। আর এক্ষেত্রে নিজের পথ পরিষ্কার করার জন্য অন্য আরব দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য উৎসাহিত করছে, যাতে ভবিষ্যতে তেল আবিবের সঙ্গে রিয়াদের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পথে আর কোনো বাধা না থাকে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি কিনা আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য ব্যাপক চেষ্টা চালিয়েছেন, তিনি গত মার্চে আমিরাত সফরে আসতে চেয়েছিলেন, কিন্তু জর্ডান সরকার নেতানিয়াহুকে বহনকারী বিমান তাদের আকাশের উপর দিয়ে চলাচলের অনুমতি না দেয়ায় আমিরাত সফরের পরিকল্পনা বাতিল করেছিলেন নেতানিয়াহু। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইসরায়েলের প্রেসিডেন্ট রবিন রিউলিনের সাক্ষাতের মাত্র একদিন পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী দূতাবাস উদ্বোধনের জন্য আমিরাত সফরে গেলেন, যা খুবই তাৎপর্যপূর্ণ। চতুর্থ বিষয়টি হচ্ছে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এমন সময় আমিরাত সফরে গেলেন যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেন্ট 2 বছরের জন্য ক্ষমতায় থাকবেন। এই স্বল্প সময়ের মধ্যে তিনি একদিকে মার্কিন সমর্থন আদায়, অন্যদিকে ইসরায়েলের ভঙ্গুর ও দুর্বল মন্ত্রিসভার প্রতি আরব দেশগুলোর সমর্থন লাভের চেষ্টা করছেন। পর্যবেক্ষকরা বলছেন, বাহরাইন ও আমিরাতের মতো দেশগুলো, যারা কিনা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করলেও মিশর ও জর্দানের সঙ্গে ইসরায়েলের অতীত সম্পর্কের অভিজ্ঞতার আলোকে বলা যায়, এভাবে তারা কেউই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে আবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রেখে নতুন অর্থ বছরের বাজেট পাশ হয়েছে। এ সম্পর্কে বিশ্লেষক প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রেখে নতুন অর্থ বছরের বাজেট পাশ হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে অত্যন্ত চাতুর্যের সাথে পাশ করা হয়েছে 2021 সালের অর্থ বিল। এর মাধ্যমে অপ্রদর্শিত আয় বা অজ্ঞাত উৎস থেকে প্রাপ্ত কালো টাকা নগদ হিসাবে ব্যাংকে গচ্ছিত রাখা, সঞ্চয়পত্র, শেয়ার বাজার, ফ্ল্যাট বা জমিতে বিনিয়োগ করার সুযোগ আরও এক বছরের জন্য বাড়ানো হয়েছে। কালো টাকার মালিকদের এই সুবিধা দিতে গিয়ে আয়কর অধ্যাদেশে একাধিক ধারাও সংযুক্ত করা হয়েছে। এছাড়া অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে 10% কর দিয়ে 2024 সাল পর্যন্ত কালো টাকা সাদা করার বিদ্যমান সুযোগটিও অব্যাহত রাখা হয়েছে। এভাবে কালো টাকা সাদা করা হলে জাতীয় রাজস্ব বোর্ড NBR ছাড়া অন্য কোনো সংস্থা প্রশ্ন করবে না। এ প্রসঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অর্থনীতির ছাত্র কমরেড সাইফুল হক রেডিও তেহরানকে বলেছেন,
সরকারের অর্থমন্ত্রীর এই তৎপরতাটা একদিকে প্রতারণা, একদিকে চাতুরি, একদিকে মানুষের সাথে বিশ্বাসভঙ্গ, এবং যারা সৎ পথের থেকে যারা ব্যবসা করার চেষ্টা করছেন উদ্যোক্তা শ্রেণী তাদের ব্যাপারে বরঞ্চ বলতে পারেন যে এক ধরনের তাদের উপরে নতুন করে অত্যাচার। এবং এটা যদি চলতে থাকে অভ্যন্তরীণ খাত থেকে আপনি যে রাজস্ব সংগ্রহ করার যে উদ্যোগ, আরো লক্ষ লক্ষ মানুষকে যে আপনি করের আওতায় যে আনবার উদ্যোগ, সেটা কিন্তু সম্ভব হবে না। ফলে সরকার প্রকারান্তরে দুর্নীতি, অব্যবস্থাপনা, চুরি এবং পাচারকেই তারা যে উৎসাহিত করছে এবারকার এই কালো টাকা সাদা করার প্রস্তাব সহ বাজেটে নানা খাতে তাদের যে প্রস্তাবনার মধ্য দিয়ে সেটা অত্যন্ত স্পষ্ট করে সেটা বেরিয়ে আসছে।
শেষ মুহূর্তে অর্থ বিলে কালো টাকা সাদা করার সুযোগ রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট বা PRI এর নির্বাহী পরিচালক আহসান এইস মনসুর। তিনি গণমাধ্যমকে বলেছেন, ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগটি কেন বাজেট ঘোষণার সময় অর্থবিলে ঢোকানো হলো না? অর্থবিলে থাকলে এ নিয়ে সংসদে আলোচনা করা যেত, কিন্তু এ নিয়ে সংসদে আলোচনার সুযোগ দেওয়া হয়নি। এটি ইঙ্গিত দেয় বিশেষ মহলের কার্যসিদ্ধির জন্য অগণতান্ত্রিক উপায়ে এটি করা হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশের সংবিধানের 20/2 ধারায় উল্লেখ আছে, রাষ্ট্র এমন অবস্থা সৃষ্টির চেষ্টা করিবেন যেখানে সাধারণ নীতি হিসাবে কোনো ব্যক্তি অনুপার্জিত আয় ভোগ করিতে সমর্থ হইবেন না। সংবিধানে বর্ণিত অনুপার্জিত আয় মানেই কালো টাকা, যেখানে শুধু 10% কর দিয়ে সাদা করার ব্যবস্থা চালু রেখে সরকারের নীতি প্রণেতারা সংবিধান লঙ্ঘনের গুরুতর অন্যায় করে চলেছে বলে মনে করছেন বিশ্লেষকগণ।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আজকের আসরে আমরা মানসিক রোগের চিকিৎসা নিয়ে আলোচনা করব, আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাইকোসোশ্যাল কাউন্সিলর ডাক্তার নাসিমা বেগম ঝুনু। তিনি বাংলাদেশের ময়মনসিংহ শহরের স্বদেশ হাসপাতাল প্রাইভেট লিমিটেডে কর্মরত আছেন। তো ডাক্তার নাসিমা বেগম ঝুনু, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ডাক্তার নাসিমা বেগম ঝুনু, আপনি গত 2 পর্বের আলোচনায় মানসিক স্বাস্থ্য, মানসিক রোগের গুরুত্ব, মানসিক রোগের ধরন এসব নিয়ে সবিস্তারে আলোচনা করেছেন। আজ যদি আপনি শুরুতেই মানসিক রোগের চিকিৎসা নিয়ে কথা বলেন, অর্থাৎ মানসিক রোগী কিভাবে তার চিকিৎসা শুরু করবেন, কার কাছে যাবেন, চিকিৎসার ধাপগুলো কি হবে?
অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন আপনি। মানসিক রোগের যেখানে কেউ গুরুত্বই দেয় না সেখানে চিকিৎসার স্টেপগুলি জানা অনেক প্রয়োজন। যখন লক্ষণ দেখা দিবে এবং এই লক্ষণের আবার ডিউরেশন আছে, অনসেট আর ডিউরেশন। অনসেট মানে কবে এটা উৎপত্তি হলো রোগটা, এবং ডিউরেশন এক একটা রোগের এক এক রকম। যেমন ডিপ্রেশনের ডিউরেশন 2 সপ্তাহ, অ্যাংজাইটির এইরকম 6 মাস, 2 সপ্তাহ। এরকম যখন কারো দেখবে মানসিক অস্থিরতা, তখন তাকে প্রথমে সাইকিয়াট্রিক ডক্টরের কাছে যেতে হবে। কিন্তু আমাদের সমাজে যেটা করে, মেডিসিনের ডাক্তারের কাছে আসে, তারা ওষুধ দেন এবং অনেক পরীক্ষা নিরীক্ষা করতে যান, সব রিপোর্ট নর্মাল আছে, প্রথমে সাইকিয়াট্রিক ডক্টরের কাছে যাওয়া, তারপরে সাইকিয়াট্রিক ডক্টররা ওষুধ দিবেন। কেননা কিছু কিছু মানসিক রোগ আছে, যেমন ওসিডি, সিজোফ্রেনিয়া, বাইপোলার, এই রোগগুলিতে মেডিকেশন খুবই জরুরি। পাশাপাশি কাউন্সিলিং হলে এই রোগগুলি কমপ্লিট কিওর হয়ে যায় অথবা কন্ট্রোলে থাকে। শুধু কাউন্সিলিং এ এই রোগে কাজ হয় না, শুধু কাউন্সিলিং লাগে ডিপ্রেশন, অ্যাংজাইটি এবং প্যারেন্টিং, তারপরে পোস্ট ট্রমাটিক, এইসবে কাউন্সিলিং এ রোগীরা অনেক সুস্থতা বোধ করেন। চিকিৎসার ধাপ, প্রথমে MBBS সাইকিয়াট্রিক ডক্টরের কাছে যাবেন, ওনারা ওষুধ দিবেন। কিছু রোগ আছে মেন্টাল হেলথ এ, সিজোফ্রেনিয়া, বাইপোলার, ওসিডি, এই রোগগুলি ওষুধের পাশাপাশি কাউন্সিলিং লাগে, তারপরে রোগী পরিপূর্ণ সুস্থ হয়। শুধু কাউন্সিলিং এ সুস্থ হয় না।
ডাক্তার নাসিমা বেগম ঝুনু, আপনি কাউন্সিলিং এর কথা বললেন, বিষয়টি সম্পর্কে যদি বিস্তারিত আলোচনা করেন।
কাউন্সিলিংটা হচ্ছে এটার মাধ্যমে মানসিক উত্তরণ ঘটানো যায়। কাউন্সিলিং কিন্তু সবার জন্য জরুরি। কাউন্সিলিং হচ্ছে মানুষ যখন কোনো বিশেষ জটিল পরিস্থিতিতে পড়ে দিশেহারা হয়ে যায়, তখন কাউন্সিলিং তাকে সাহায্য করে। কাউন্সিলিং একটা কোলাবোরেটিভ ট্রিটমেন্ট। এখানে তিনটা জিনিস দেখা হয় পেশেন্টকে, ইন পজিটিভিটি, ইন সাইড জাজমেন্ট, মানে তার ভিতরে একটা পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে যে হ্যাঁ আমি এখন যে ডিপ্রেশনে বা অ্যাংজাইটিতে পড়েছি এখান থেকে ওভারকাম করতে চাই, বেরিয়ে আসতে হয়। ইনসাইট বলতে তার ভিতরে এরকম একটা অন্তর্দৃষ্টি থাকতে হবে, সে অসুস্থ, জাজমেন্ট, তার ভিতরে একটা বিচার বুদ্ধি থাকতে হবে। তাহলে এই তিনটা কাউন্সিলিং এর পূর্ব শর্ত। তো কাউন্সিলিং এ যখন কোনো পেশেন্ট আসবে তখন তাকে অ্যাক্টিভ করে তোলা হয়। তার প্রধান চিকিৎসাটা হচ্ছে CBT, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, অর্থাৎ কগনিশন মানে তার চিন্তা, তার চিন্তাগুলিকে রিফ্রেশ হয়, রিঅ্যারেঞ্জ করা হয়, রিস্ট্রাকচার করা হয়। এটাই হচ্ছে কাউন্সিলিং এর অন্যতম একটা দিক। এবং রোগী সেখানে নিজেই নিজের সিদ্ধান্ত নিতে পারে নিজেকে চেঞ্জ করার। তাহলে কাউন্সিলিং কেন প্রয়োজন, কখন প্রয়োজন হবে, এটা একটা বিবেচ্য বিষয়। যেমন যখন সম্পর্কজনিত সমস্যা, পারস্পরিক সম্পর্কে দ্বন্দ্ব, ভাঙ্গন, বৈবাহিক ও পারিবারিক বিবাদ যখন কঠিন অনুভূতি মানিয়ে নিতে পারছে না, যেমন রাগ, ভয়, উদ্বেগ, যন্ত্রণা, একাকিত্ব, যখন কেউ নির্যাতন মোকাবেলা করছে শারীরিক, মৌখিক, মানসিক, যখন কেউ জীবনের সুন্দর এবং প্রতিবন্ধকতার মোকাবেলা করছে, যেমন চাকরি, বিবাহ, স্বামী স্ত্রীর আলাদা হয়ে যাওয়া, ডিভোর্স, অভিভাবকত্বের বিহেভিয়ার, যুদ্ধ হয়ে যাওয়া, কাজ থেকে অবসর নেওয়া, কর্মক্ষেত্রে সমস্যা, ব্যবস্থাপনার সঙ্গে দ্বন্দ্ব, ক্যারিয়ারের আশ্বাসনটা, তাহলে এই যে অবস্থাগুলি, এই অবস্থাগুলি যখন মুখোমুখি হবে মানুষ, তখন কিন্তু তার কাউন্সিলিং খুবই প্রয়োজন। আর সবচেয়ে বেশি কাউন্সিলিং প্রয়োজন শিশু ও বয়সন্ধিকরণের সমস্যা, আচরণগত যে সমস্যাগুলি, আর পাশাপাশি প্যারেন্টিং কাউন্সিলিং, প্যারেন্টের বিহেভিয়ার, ল্যাক অফ স্কিল, প্যারেন্টিং স্কিলের অভাবে এখনকার সমাজে বিশেষ করে টিনেজ বাচ্চাগুলি অনেক সাফার করছে, ব্রিডেইল হয়ে যাচ্ছে এবং তারা কন্ডাক্ট ডিসঅর্ডারে চলে যাচ্ছে, অর্থাৎ অবাধ্য আচরণ, যে আচরণ বাবা মা সহ্যই করতে পারছেন না। তাহলে এইসব ওষুধ খেয়ে কোনোদিনও ঠিক হবে না, এইসব জায়গায় কাউন্সিলিং খুবই প্রয়োজন।
ডাক্তার নাসিমা বেগম ঝুনু, মানসিক রোগ থেকে মুক্তির জন্য আর কি কোনো পরামর্শ আপনি দেবেন?
হ্যাঁ, মানসিক রোগীদের জন্য আমার পরামর্শ, প্রথম পর্ব আমি একটু সূত্র ধরে বলি, CD, মানে বি ফর ড্রাগ, বি ফর ডায়েট, বি ফর ডিসিপ্লিন। যদি মানসিক রোগীর ওষুধ খেতে হয়, উনি ওষুধ খাবেন এবং ওনার জন্য যে ডায়েট দিবে খাবার, সেটি সঠিকভাবে খেতে হবে। এছাড়াও আমরা যারা মানসিক স্বাস্থ্য ভালো রাখতে চাই তাদের জন্য এক নাম্বার পয়েন্ট হচ্ছে সেলফ কেয়ার, নিজের যত্ন নিতে হবে, তারপর পুষ্টিকর খাদ্য খেতে হবে, পর্যাপ্ত ঘুম, সাউন্ড স্লিপ, নিয়মিত ব্যায়াম করা,
নিজের শখের কাজগুলি করা, নিজের প্রতি বিশ্বাস রাখা, হ্যাঁ সেলফ কনফিডেন্স যেটাকে বলে, তারপর গ্রেটফুলনেস, কৃতজ্ঞ থাকা সবার প্রতি, প্রিয়জনের সঙ্গে বেশি সময় কাটানো, আর অ্যাক্টিভ থাকা, সবসময় নিজেকে অ্যাক্টিভ রাখা, সবশেষে ক্ষমা করা। ক্ষমা করা এই জন্যই বলছি, দীর্ঘদিন ধরে কারো প্রতি আমাদের ক্ষোভ যদি জমে থাকে, সেখান থেকে আমাদের মানসিক অসুস্থতা এসে যায়। তাই আমরা যদি ক্ষমা করে দিই তাহলে এই ক্ষোভটা চলে গেল। তো আমরা যদি সুস্থ থাকতে চাই, মানে এখানে আমি 10টা পয়েন্ট বলেছি, যদি কেউ মনে রাখে, প্রথমে 3D, 3টা D বললাম, 3টা পয়েন্ট, আর এখানে 10টা। এই 10টা পয়েন্ট যদি আমরা মেনটেন করি তাহলে আমরা মানসিকভাবে সুস্থ থাকতে পারবো।
ডাক্তার নাসিমা বেগম ঝুনু, তাকে আবারও অশেষ ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
তো শ্রোতা বন্ধুরা, এতক্ষণ মানসিক রোগের চিকিৎসা নিয়ে বিশিষ্ট সাইকোসোশ্যাল কাউন্সিলর ডাক্তার নাসিমা বেগমের আলোচনা শুনলেন। মনের রোগকে হেলা ফেলা করবেন না। মানসিক কোন রকম অসুস্থতা দেখা দিলে দ্রুত মনোরোগ চিকিৎসকের কাছে যাবেন এবং তার পরামর্শ মতো চিকিৎসা করাবেন। তো আপনাদের সবার সুস্থতা কামনা করে স্বাস্থ্য কথার আজকের আসর থেকে এখানেই বিদায় চাইছি। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, ভালো থাকবেন।
আলোচনাটি শুনলেন। এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 30 জুন বুধবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, কাল থেকে অফিস বন্ধ, চলবে না যন্ত্রচালিত যানবাহন প্রথমত, জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই গ্রেফতার যুগান্তর, কঠোর লকডাউন নিয়ে চরম দুশ্চিন্তায় মধ্যবিত্তরা কালের কণ্ঠ। কি হবে লকডাউনে? বাংলাদেশ প্রতিদিন, বাংলাদেশে পাঠাতে সিনোফার্মের 20 লাখ টিকা প্রস্তুত মানব জমিন, বাংলাদেশ সহ 6 দেশ থেকে তুরস্কে প্রবেশে নিষেধাজ্ঞা ইত্তেফাক। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। কোভিডে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণে কেন্দ্রকে রূপরেখা তৈরির নির্দেশ কোর্টকে আনন্দবাজার পত্রিকা। ফের মামলা জট, উচ্চ ও প্রাথমিকে 14,500 শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ হাইকোর্টের। আজকাল ফের জম্মুর আকাশে সন্দেহজনক ড্রোন নিশানায় ভারতীয় সেনা ঘাঁটি। সংবাদ প্রতিদিন।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। বাংলাদেশে করোনার সংক্রমণ ও মৃত্যু উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় সর্বাত্মক লকডাউন শুরু হতে যাচ্ছে। আজকের প্রায় সব জাতীয় দৈনিকে এ সংক্রান্ত নানা রকম খবর পরিবেশিত হয়েছে। যুগান্তর পত্রিকার কয়েকটি শিরোনাম এরকম। সর্বাত্মক লকডাউনের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই গ্রেপ্তার করা হবে। ইত্তেফাক শিরোনাম করেছে, কাল থেকে সারাদেশে 7 দিনের নতুন বিধিনিষেধ, মাঠে থাকছে সেনাবাহিনী। প্রথম আলোর খবর, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আগামীকাল বৃহস্পতিবার সকাল 6টা থেকে সারাদেশে 7 দিনের জন্যে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। বিধিনিষেধ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানিয়ে আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কাল থেকে 7 দিনের জন্যে সব সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে, গণপরিবহন সহ যন্ত্রচালিত সব যানবাহনও বন্ধ থাকবে।
এ সম্পর্কিত খবরে আরো লেখা হয়েছে, 7 দিনের কঠোর বিধিনিষেধের এই সময়ে জরুরি কারণ ছাড়া কেউ ঘরের বাইরে বের হলে তাঁর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিধিনিষেধ বাস্তবায়নে এবার
বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও মাঠে থাকবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে প্রথম আলোর একটি রম্য রচনার শিরোনাম এবং ইন্ট্রোটা এরকম, কঠোর লকডাউনের আগে ঘরে ফেরার তাড়া ছিল বলেই পেনাল্টি মিস করেছি, সামনে কঠোর লকডাউন। বাংলাদেশ প্রতিদিনের একটি প্রতিবেদনের শিরোনাম, কি হবে লকডাউনে, রাজস্ব খাত ব্যাংক খোলা না রাখলে বিপদ, ঈদ সামনে রেখে নানামুখী জটিলতা, বেতন বোনাস নিয়ে শঙ্কা, ক্ষুদ্র ব্যবসায়ীরা বিপাকে, লকডাউনে পোশাক কারখানা খোলা রাখতে চান মালিকরা, তারা বলছেন কারখানা বন্ধ হলে 40 লাখ শ্রমিক ঘরমুখী হলে রাস্তাঘাটে ভয়ঙ্কর সংকট ও সংক্রমণ বাড়বে।
আওয়ামী লীগ তাপস খোকনের বিরোধ, পেছনে ক্ষমতার লড়াই, প্রথম আলোর এই শিরোনামের প্রতিবেদনে লেখা হয়েছে, রীতিমতো সংবাদ সম্মেলন করে ঢাকা দক্ষিণ সিটির বর্তমান মেয়র তাপসের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন সাবেক মেয়র সাঈদ খোকন। প্রথম আলোর এই খবরটিতে লেখা হয়েছে, দুজনের বিরোধের শুরু মেয়র পদে মনোনয়নকে ঘিরে, এরপর টাকার হিসাব নিয়ে গত জানুয়ারিতে তাদের বিরোধ প্রকাশ্যে আসে, শুরু হয় কথার লড়াই, চলে অনুসারীদের পাল্টাপাল্টি মিছিল, মানববন্ধন। তারা দুজন হলেন ঢাকা সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস ও সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। দুজনের পুরনো তিক্ততা আবার সামনে এলো গতকাল মঙ্গলবার।
শুরুটা হয়েছিল গত জানুয়ারি মাসে, দলের নীতি নির্ধারকদের হস্তক্ষেপে মাঝখানে কয়েক মাস দুজনে চুপ ছিলেন। তবে দুদকের আবেদনের ভিত্তিতে আদালত গত রোববার সাঈদ খোকনের ব্যবসায়িক প্রতিষ্ঠান ও পরিবারের 8টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিলে গতকাল রীতিমতো সংবাদ সম্মেলন করে তাপসের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন সাঈদ খোকন। দুদকের তৎপরতার পেছনে তাপসের হাত রয়েছে বলে মনে করছেন তিনি। অবশ্য তাপস পাল্টা জবাব না দিয়ে বিষয়টি আদালত ও দুদকের বলে এড়িয়ে গেছেন। আওয়ামী লীগের একাধিক নেতা বলছেন, বর্তমান ও সাবেক মেয়রের এই পাল্টাপাল্টি অবস্থান আসলে সারা দেশে ছড়িয়ে পড়া আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বেরই বহিঃপ্রকাশ। তাপস ও খোকনের এই বিরোধ অচিরেই শেষ হয়ে যাবে বলে মনে হচ্ছে না।
এবারে ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক সংবাদ প্রতিদিন এক খবরে লিখেছে, জম্মুতে ফের ড্রোন উদ্বেগ, এক নাগাড়ে চতুর্থ দিনেও ভারতীয় সেনাঘাটির আশপাশে উড়তে দেখা গেল সন্দেহজনক উড়ন্ত যান, ফলে উপত্যকার সর্বত্র হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বিগত 4 দিনে সেনাঘাটিগুলোর কাছে অন্তত 7টি ড্রোনের দেখা মিলেছে, ফলে রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে প্রতিরক্ষা মহলে। কেন্দ্রশাসিত প্রদেশ জম্মু ও কাশ্মীরের পুলিশ প্রধান IGP বিজয় কুমার জানিয়েছেন, উপত্যকায় সর্বত্র হাই অ্যালার্ট জারি করা হয়েছে, ড্রোনের আনাগোনা বিপদের সংকেত, নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন জায়গাগুলিতে সতর্কতা বাড়ানো হয়েছে। তার কথায়, ড্রোনের আনাগোনা নতুন টেকনিক্যাল থ্রেট, ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বিশেষজ্ঞরা, ড্রোনের মাধ্যমে ফের হামলা চালাতে পারে পাক মদতপুষ্ট সন্ত্রাসীরা বলে অনেকেই আশঙ্কা করছেন। প্রসঙ্গত, গত শনিবার গভীর রাতে জোড়া বিস্ফোরণে কেঁপে উঠেছিল জম্মু বিমানবন্দরের এয়ারফোর্স স্টেশন।
নারদ মামলায় 5,000 টাকা জরিমানা দিয়ে জমা পড়ল মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রীর হলফনামা, দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে লেখা হয়েছে। নারদ মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আইনমন্ত্রী মলয় ঘটকের হলফনামা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। তবে আদালতের নির্দেশ অনুযায়ী হলফনামা জমা দিতে দেরি হয়, 5,000 টাকা জরিমানা দিতে হবে। এই মামলার পরবর্তী শুনানি আগামী 15 জুলাই।
কোভিডে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণে কেন্দ্রকে রূপরেখা তৈরির নির্দেশ কোর্টকে, দৈনিক আনন্দবাজার পত্রিকার এক শিরোনামের খবরে লেখা হয়েছে, করোনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে, তার নীতি নির্ধারণের জন্য 6 সপ্তাহের সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট। ক্ষতিপূরণের অঙ্ক কত হবে, কিভাবে তা শোকগ্রস্ত পরিবারগুলোর হাতে তুলে দেওয়া হবে, ওই সময়ের মধ্যেই তার রূপরেখা তৈরি করে ফেলতে হবে কেন্দ্রকে। শোকগ্রস্ত পরিবারগুলোর জন্য 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ চেয়ে শীর্ষ আদালতে একটি আবেদন জমা পড়েছিল, কিন্তু এর আগে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল এত টাকা দেওয়ার সামর্থ্য নেই তাদের।
তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গটিয়ে নিচ্ছি।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। প্রান্তিক আয়োজনে এখন রয়েছে কোরআনের আলো।
কোরআনের আলো।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে আছি আমি সোহেল আহমেদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
আপনাদের হয়তো মনে আছে গত আসরে আমরা সূরা জাসিয়ার 25 নম্বর পর্যন্ত আয়াত নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা এই সূরার 26 থেকে 31 নম্বর আয়াতের সংক্ষিপ্ত তাফসির শুনব। প্রথমে সূরাটির 26 ও 27 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
قل الله يحييكم ثم يميتكم ثم يجمعكم إلى يوم القيامة لا ريب فيه ولكن أكثر الناس لا يعلمون ولله ملك السماوات والأرض ويوم تقوم الساعة يومئذ يخسر المبطلون
بولون اللهي تمادرك جيبون دان كورين তারপর তোমাদের মৃত্যু ঘটান, তারপর তিনি তোমাদেরকে কিয়ামতের দিন, যেদিনের ব্যাপারে কোনো সন্দেহ নেই, তোমাদের সবাইকে একত্র করবেন, কিন্তু বেশিরভাগ মানুষ তা জানে না। আর আসমানসমূহ ও জমিনের রাজত্ব আল্লাহরই, এবং যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন বাতিলের অনুসারীরা হবে ক্ষতিগ্রস্ত।
গত আসরে পরকালকে অস্বীকারীরা তাদের পূর্বপুরুষদের জীবিত করে দেওয়ার দাবি তুলেছিল। এই দুই আয়াতে সেই দাবির জবাবে বলা হচ্ছে, তোমরা যে এখন জীবিত অবস্থায় কথা বলছ, তোমাদেরকে কে সৃষ্টি করেছেন ও জীবন দিয়েছেন? তোমরা কি নিজেদের সৃষ্টিকর্তাকে অস্বীকার করবে?
পরের আয়াতে বলা হচ্ছে, যদি তোমাদেরকে পুনরুজ্জীবিত করার ব্যাপারে আল্লাহর ক্ষমতায় সন্দেহ থাকে, তাহলে আসমানসমূহ ও জমিনের দিকে দৃষ্টি দাও, যিনি এত বিশাল বিশ্বজগৎ সৃষ্টি ও পরিচালনা করছেন, তার পক্ষে তোমাদেরকে আরেকবার সৃষ্টি করা মোটেও কঠিন কাজ নয়।
এই দুই আয়াতের কয়েকটি শিক্ষণীয় দিক হচ্ছে, এক, পৃথিবীতে মানুষের প্রথম জীবনই হচ্ছে পুনরুত্থান দিবসে তার পুনর্জন্মের প্রমাণ। দুই, মানুষ সৃষ্টির নিদর্শন সম্পর্কে চিন্তাভাবনা করার পরিবর্তে সবকিছু নিজের চোখে দেখে বিশ্বাস করতে চায়।
এবারে এই সুরার 28 ও 29 নম্বর আয়াতের দিকে দৃষ্টি দেব। দেখা যাক এই দুই আয়াতে কি বলা হয়েছে।
هذا كتابنا ينطق عليكم بالحق إنا كنا نستنسخ ما كنتم تعملون
আর সেদিন প্রত্যেক জাতিকে দেখবেন ভয়ে নতজানু অবস্থায়, প্রত্যেক সম্প্রদায়কে তার আমলনামা দেখতে আহ্বান করা হবে এবং তাদেরকে বলা হবে তোমরা যা করতে আজ তোমাদেরকে তারই প্রতিফল দেয়া হবে। এই হলো আমার কিতাব যা তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে যথার্থভাবে, নিশ্চয়ই তোমরা যা আমল করতে আমি তাই লিখে রাখতাম।
এই দুই আয়াতে কিয়ামতের দিন আল্লাহর আদালতের অবস্থা বর্ণনা করা হয়েছে। সেদিন সব মানুষ ভয় ও উৎকণ্ঠায় নতজানু হয়ে নিজেদের ভাগ্যের ফয়সালা জানার অপেক্ষায় থাকবে। প্রত্যেক জাতিকে তার আমলনামা দেখতে আহ্বান করা হবে। মানুষের জীবদ্দশায় নির্দিষ্ট ফেরেশতারা তার প্রতিটি কৃতকর্ম পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ করে রেখেছে। এই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে উদ্দেশ্য করে বলা হবে, এই হচ্ছে আমার কিতাব যা যথার্থভাবে তোমাদের বিরুদ্ধে কথা বলছে এবং তোমাদের কৃতকর্ম প্রকাশ করে দিচ্ছে। পৃথিবীতে তোমরা যা খুশি তাই করতে এবং কখনো এ কথা বিশ্বাস করনি যে তোমাদের কৃতকর্ম কেউ লিখে রাখছে।
এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, এক, বিশ্বজগৎ সত্যের ভিত্তিতে পরিচালিত হয় এবং এর সুনির্দিষ্ট নিয়মকানুন ও বিধি বিধান রয়েছে। এখানে মানুষের প্রতিটি কর্মের রেকর্ড রাখা হচ্ছে। দুই, প্রত্যেক মানুষের আলাদা আলাদা আমলনামা রয়েছে। যারা একথা দৃঢ়ভাবে বিশ্বাস করে তারা খারাপ কাজ থেকে বিরত থাকে।
এবারে এই সুরার ৩০ ও ৩১ নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
فَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَيُدْخِلُهُمْ رَبُّهُمْ فِي رَحْمَتِهِ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْمُبِينُ وَأَمَّا الَّذِينَ كَفَرُوا أَفَلَمْ تَكُنْ آيَاتِي تُتْلَى عَلَيْكُمْ فَاسْتَكْبَرْتُمْ وَكُنْتُمْ قَوْمًا مُجْرِمِينَ
অতঃপর যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে পরিণামে তাদের রব তাদেরকে প্রবেশ করাবেন স্বীয় রহমতে, এটাই সুস্পষ্ট সাফল্য। আর যারা কুফরি করেছে তাদেরকে বলা হবে, তোমাদের কাছে কি আমার আয়াতসমূহ পাঠ করা হয়নি? কিন্তু তোমরা অহংকার করেছিলে এবং তোমরা ছিলে এক পাপী ও অপরাধী সম্প্রদায়।
আল্লাহর আদালতের বিচার শেষে মানুষকে দুই ভাগে বিভক্ত করা হবে, যাদের প্রত্যেকে তাদের কর্ম অনুযায়ী প্রতিফল পাবে। এই দুই দলের এক দল হবে নেক আমলকারী ইমানদার সম্প্রদায় এবং অপর দল হবে ফাসিক কাফির সম্প্রদায়। এবারে সুরা জাসিয়ার ৩২ নম্বর আয়াতের দিকে দৃষ্টি দেব। দেখা যাক এই আয়াতে আল্লাহ পাক কি বলেছেন।
وَإِذَا قِيلَ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَالسَّاعَةُ لَا رَيْبَ فِيهَا قُلْتُمْ مَا نَدْرِي مَا السَّاعَةُ إِنْ ظَنُّ إِلَّا ظَنًّا وَمَا نَحْنُ بِمُسْتَيْقِنِينَ
আর যখন বলা হতো নিঃসন্দেহে আল্লাহর প্রতিশ্রুতি সত্য ও কিয়ামত সংঘটিত হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই, তখন তোমরা বলতে আমরা জানি না কিয়ামত কি, আমরা এ বিষয়ে ধারণা করি মাত্র এবং আমরা নিশ্চিত নই।
কাফিরদের অধ্যত্বের প্রমাণ হিসেবে এই আয়াতে তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, যখনই ইমানদার ব্যক্তিরা তোমাদেরকে কিয়ামত সংঘটিত হওয়ার কথা বলত তখন তোমরা সে কথার প্রতি ভ্রুক্ষেপ বা তা নিয়ে চিন্তাভাবনা করার পরিবর্তে বলতে, আরে দূর হও, কিয়ামত আবার কি জিনিস, কে তা দেখেছে যে তাকে বিশ্বাস করতে হবে?
তো শ্রোতা বন্ধুরা, এর সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন।
কথা হবে আবারও আগামী আসরে।
وزد وبارك على آل محمد صل على محمد وآل محمد صل على محمد وآل محمد।
এবারে সংক্ষিপ্ত সংবাদ। কৃষ্ণসাগরে রাশিয়ার পানিসীমার কাছে যে কোনো ধরনের উস্কানিমূলক তৎপরতার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো। ভিয়েনায় জাতিসংঘের দপ্তরে নিযুক্ত রুশ স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানো বলেছেন, কৃষ্ণসাগরে যে কোনো উস্কানিমূলক তৎপরতা হবে রাশিয়ার রেড লাইন অতিক্রমের সামিল। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইসলাম ধর্ম ও মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে যে সুস্পষ্ট অবস্থান নিয়েছেন তা তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য বুমেরাং হয়েছে বলে মন্তব্য করেছেন একজন গবেষক। তিউনিসিয়ার স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের পরিচালক আহমদ আল পারকাভি এ মন্তব্য করে বলেছেন, ম্যাক্রন ইসলাম বিদ্বেষী অবস্থান গ্রহণ করে ফ্রান্সের উগ্র ডানপন্থীদের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন, কিন্তু সাম্প্রতিক আঞ্চলিক পরিষদের নির্বাচনে তার দল বড় ধরনের ভরাডুবির সম্মুখীন হয়েছে। ছয় সাবেক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে বৈঠক করলেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট রাইসি। চাইলেন সবার সহযোগিতা। ফিলিস্তিনের দুই প্রধান প্রতিরোধ সংগঠনের নেতার মধ্যে বৈঠক। লেবাননের পর ইরান ও তুরস্ক সফর করবেন হানিয়া। আগামীকাল থেকে বাংলাদেশে শুরু হচ্ছে 7 দিনের কঠোর বিধিনিষেধ, করোনা আক্রান্ত শনাক্তের নতুন সর্বোচ্চ রেকর্ড। এবং ভারতে আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান চলাচলের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল, বাংলার বিরুদ্ধে দুর্নাম ছড়ানোর অভিযোগ মমতার। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এ কামনা করে, এবং আজ আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।